قرآن 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 قرآن.
الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. অনুষ্ঠান সহজ দর্স কুরআন। আজকে সূরা আলে ইমরানের আয়াত নম্বর 180 থেকে কুরআনে পাকের দরস শ্রবণ করব। ইরশাদ হচ্ছে بسم الله الرحمن الرحيم
ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خيرا لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامة ولله ميراث السماوات والأرض والله بما تعملون خبير।
আর যেসব লোকেরা এই বিষয়ে কৃপণতা করে যা আল্লাহ তাদেরকে তার অনুগ্রহে দিয়েছেন, তারা যেন তা কখনো তার নিজের জন্য ভালো মনে না করে, বরং এই কৃপণতা তাদের জন্য মন্দ। অতিশীঘ্রই কিয়ামতের দিন তাদের গলায় এই সম্পদকে শিকল বানিয়ে পরানো হবে যারা তাতে কৃপণতা করেছিল। আর আল্লাহ আসমান এবং জমিনের উত্তরাধিকারী, আর আল্লাহ তোমাদের কাজের ব্যাপারে অবগত। এই আয়াতে মোবারকাতে কৃপণতার ব্যাপারে বলা হয়েছে, যাকে আমরা কিপটামি বলে থাকি। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর প্রদানকৃত সম্পদ হতে যেসব লোক কৃপণতা করে সে যেন তা নিজের জন্য ভালো মনে না করে। আমি সম্পদ বাঁচিয়ে ফেলেছি, বরং এই কৃপণতা করা তাদের জন্য অকল্যাণকর। এই কৃপণতার পরিণতি এবং পরিণাম এটা হবে যে এই সম্পদ তাদের গলায় আজাবের শিকল বানিয়ে তাদেরকে পরিয়ে দেওয়া হবে কিয়ামতের দিন। এখানে কোন ধরনের কৃপণতা এবং কিপটামিকে উদ্দেশ্য করা হয়েছে? এখানে তা দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে যেখানে শরীয়ত সম্পদ ব্যয় করাকে ওয়াজিব ঘোষণা করা হয়েছে, সেখানে খরচ না করা। যেমন সাদকায়ে ফিতর আছে, কোরবানি আছে, অথবা আত্মীয় স্বজনের মধ্যে ওই আত্মীয় যে অভাবী, যে গরিব এবং শরী দিক থেকে তার ব্যয় নির্বাহ করা আবশ্যক, তো সেখানে যদি খরচ করা না হয়, জাকাত না দেওয়া, সাদকায়ে ফিতর না দেওয়া, কোরবানি না করা, আত্মীয় স্বজনকে দেখভাল যেখানে জরুরি সেখানে খরচ না করা, তো এই যে কৃপণতার প্রকার রয়েছে তা পরিত্যাগ করা ওয়াজিব। পরিণতি এই যে কিয়ামতের দিন সেই সম্পদ আগুন এবং আজাব বানিয়ে তার গলায় পরিধান করিয়ে দেওয়া হবে। তো বলা হচ্ছে যে যে লোক কৃপণতা করে সে যেন তা নিজের জন্য ভালো মনে না করে। কৃপণতা করছে, এটা তো আল্লাহ তাআলা তার অনুগ্রহে তাকে দান করেছে। আল্লাহ তোমাকে অনুগ্রহ করেছেন, তুমিও অন্যের উপর মেহরবানি করো, এই দিক থেকে আলোচনা করা হয়েছে। আরেকটি প্রকার রয়েছে যেটাকে প্রচলিত ভাষায় কৃপণতা বলা হয়, অর্থাৎ শরীর দিক থেকে যদিও তা ওয়াজিব নয়, কিন্তু বান্দার প্রকৃতি এমন যে তার মাঝে কৃপণতা আছে। যেমন উদাহরণস্বরূপ, কোনো মেহমান এসেছে, তো সে চেষ্টা করে যে একেবারে যতটুকু কম খাওয়ানো যায়, একেবারে সস্তা থেকে সস্তা জিনিস খাওয়ায়। অথবা কেউ দেখা করতে এসেছে আর ওই ব্যক্তি কিছু খাচ্ছে, সে তা লুকিয়ে ফেলল যাতে তাকে তা অফার করতে না হয়। তো এই ধরনের যে কৃপণতার প্রকার আছে এটাও নিন্দনীয়, এটা খারাপ, এটা প্রশংসাযোগ্য নয়। আর চরিত্রের দিক থেকে এটা একেবারে নীচতা। কিন্তু এখানে আয়াতের মধ্যে যার জন্য শাস্তি আছে, শরীর দিক থেকে যে কৃপণতা সেই দিক থেকে, আর দানশীলতা বিষয়টি খুবই উত্তম গুণের মধ্যে একটি,
আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামের গুণাবলীর অন্তর্ভুক্ত,
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নতে মুবারাকা এবং সালফে সালেহীনের এটা তরিকা। তারা জাকাতও দিতেন।
যখন তারা এই বেয়াদবিমূলক কথা বলল, এই জন্য আল্লাহ তাআলা ইরশাদ করলেন যে আল্লাহ বেয়াদবদের
কৃপণতা করার পরিবর্তে তারা দয়াশীলতা, দানশীলতা, এই ধরনের আচরণ তারা অবলম্বন করতেন। পরবর্তী আয়াতে এটা আহলে কিতাবদের মাঝে কিছু লোকেরা আল্লাহ তাআলার ব্যাপারে বেয়াদবিপূর্ণ শব্দ উচ্চারণ করেছে, তার প্রতি উত্তর এই আয়াতে মুবারকায় দেওয়া হয়েছে। ইরশাদ হচ্ছে,
লাকাদ সামিআ আল্লাহু ক্বাওলাল লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া সানাকতুবু মা ক্বালু ওয়া কাতালাহুমুল আমবিয়া বিগাইরি হাক্কিন ওয়া নাকুলু যুকু আযাবাল হারীক।
নিশ্চয়ই আল্লাহ তাদের কথা শুনেছেন যারা বলেছে আল্লাহ মুখাপেক্ষী এবং আমরা ধনী। এখন আমি তাদের বলা কথা এবং তাদের অন্যায়ভাবে নবীদেরকে শহীদ করা লিখে রাখব এবং বলব জ্বালিয়ে দেওয়ার আজাবের স্বাদ গ্রহণ করো। এই আয়াত মোবারকার শানে নজুল হচ্ছে এই যে, কোরআনে পাকের আয়াত মোবারকা নাজিল হলো,
মান যাল্লাযী ইয়াকরিদুল্লাহ করদান হাসানা,
কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দেবে। এখানে এই শব্দ রয়েছে যে আল্লাহকে ঋণ দেবে, আর এটা আল্লাহ তাআলা যে পবিত্র শব্দ বর্ণনা করেছেন এটা বান্দার উপরে একটা নিজের অনুগ্রহ রূপে এ কথা তিনি বলেছেন। অন্যথায় সম্পদ তো সবগুলোই আল্লাহর, কিন্তু আল্লাহর পথে যা খরচ করা হয় তা আল্লাহ তাআলা মানুষকে প্রেরণা দেওয়ার জন্য এই শব্দ বর্ণনা করেছেন। যে ব্যক্তি আল্লাহর পথে খরচ করে যেন সে আল্লাহকে ঋণ প্রদান করে, যা কিনা পরবর্তীতে ফেরত পাওয়া যাবে দুনিয়াতে অথবা আখিরাতে। যখন এই আয়াতে মোবারকা নাজিল হলো যে আল্লাহকে উত্তম ঋণ দেবে, তো আহলে কিতাবদের মধ্যে কিছু হতভাগারা তারা এই কথা বলল যে আল্লাহ আমাদের থেকে ঋণ চাইছে, আমরা ধনী এবং আল্লাহ মুখাপেক্ষী।
আল্লাহর পথে তারা যাকাত ছাড়াও,
তো এর জন্য আল্লাহ তাআলা ইরশাদ করলেন যে আল্লাহ গোস্তাখদের কথা শুনেছেন, যেহেতু তিনি সবকিছু শুনতে পারেন। তিনি তাদের এই কথা শুনেছেন এবং বলেছেন যে আমি তাদের এই কথা লিখে রাখছি। আর তার পূর্বে এই আহলে কিতাব যারা নিজের নিজের যুগে নবীদেরকে শহীদ করত, আমি তাও লিখে রেখেছি। সুতরাং এই গোস্তাখি যা তারা খোদার সাথে করেছে আর ওই গোস্তাখি যা তারা নবীদের সাথে করেছে, আমি সবকিছু লিখে রেখেছি, তা লিখে রাখব। এবং কেয়ামতের দিন যখন তাদের আজাব হবে, তখন তাদেরকে বলা হবে যে স্বাদ গ্রহণ করো, এখন এই প্রজ্বলনকারী আজাবের মজা আর এই পরিণতি হবে তাদের গোস্তাখির। তো এই আয়াতে মোবারকা হচ্ছে তাই যাতে আল্লাহর গোস্তাখির জন্য সতর্কবাণী রয়েছে এবং নবীদের সাথে গোস্তাখির জন্য সতর্কবাণী রয়েছে যারা তাদেরকে শহীদ করে, মাআযাল্লাহ। তো এটা হচ্ছে তাদের আদব এবং তাজিমের বিরোধী, খুবই চরম পর্যায়ের একটি কর্মকাণ্ড। তো যারা গুস্তাখে খোদা, গুস্তাখে নবী, এই দুই দলের জন্য সমান সমান আজাব রয়েছে। আর এই যে আজাব হবে, বলা হচ্ছে
যালিকা বিমা কদ্দামাত আইদিকুম ওয়া আন্নাল্লাহ লাইসা বিগুল্লামিল আবিদ,
এই আজাব ওই আমলের বিনিময় স্বরূপ যা তোমাদের হাতসমূহ আগেই প্রেরণ করেছে, আর আল্লাহ বান্দার উপরে জুলুম করেন না। এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে জুলুম নয়, এটা তোমাদের জুলুম ছিল যখন তোমরা এই ধরনের কাজ করেছো। এখন তারপরে
আহলে কিতাবগণ ঈমান আনলো না, ঈমান না আনার জন্য
নবী পাক আলাইহিস সালামকে রসুল না মানার জন্য এর আগেও অনেক বাহানা করত
যে ভাই আমি এই কারণে মানি না, ওই কারণে মানি না। এখানে আল্লাহ তাআলা তাদের একটি প্রতারণাকে বর্ণনা করেছেন।
ইরশাদ হচ্ছে
الذين قالوا ان الله عهد الينا الا نؤمن لرسول حتى ياتينا بقربان تاكله النار قل قد جاءكم رسل من قبلي بالبينات وبالذي قلتم فلما قتلتموهم ان كنتم صادقين।
অর্থাৎ ওই লোকেরা যারা বলে যে আল্লাহ আমাদের কাছে ওয়াদা নিয়েছেন যে আমরা কোন রসূলকে ওই সময় পর্যন্ত সত্যায়ন করব না যতক্ষণ পর্যন্ত এমন কোরবানি পেশ না করেন যা আগুন ভক্ষণ করে, হে হাবিব তুমি বলে দাও যে নিশ্চয়ই আমার পূর্বে অনেক রসুল তোমাদের কাছে সুস্পষ্ট নিদর্শন এবং ওই মোজেজা নিয়ে আগমন করেছিল যা তোমরা দাবি করেছিলে, তারপর যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তবে তোমরা তাকে কেন শহীদ করেছিলে। এই লোকেরা বলল যে আমরা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই জন্য ঈমান আনি না যে আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের কাছে এই শপথ নিয়েছেন যে আমরা কোনো রসুলকে ততক্ষণ পর্যন্ত মান্য করব না যতক্ষণ পর্যন্ত সে আমাদের সামনে কোনো কোরবানি নিয়ে আসে, অর্থাৎ সে কোরবানি করে এবং তার কোরবানি আসমান থেকে কোনো আগুন অবতীর্ণ হয়ে খেয়ে ফেলে।
সে রসুল রিসালতের দাবিদার কোরবানি করবে এবং একটি আগুন আসমান থেকে আসবে এবং সে ওই কোরবানিকে ভক্ষণ করবে। ততক্ষণ পর্যন্ত আমরা তাকে রসুল হিসেবে মানব না। আল্লাহ ইরশাদ করলেন যে এরকম কেউ ছিল না, এটা তারা নিজেদের তরফ থেকে বানিয়ে বলেছে যাতে তারা এ দাবি করতে পারে। নবী পাক আলাইহিসসালাম যদি পেশ না করে তবে বলবে আমাদের শর্ত পূরণ হয়নি, আমরা কেন মানব। এখন তার জবাবে আল্লাহ তাআলা খুবই সুন্দর একটি জবাব তিনি বলছেন যে হে হাবিব, তুমি তাদেরকে বলে দাও যে চলো আমার উপর ইমান না আনার কারণ তোমরা এটা বর্ণনা করছো। আপনি ওই কোরবানি দেখাচ্ছেন না যা আসমান থেকে একটি আগুন নেমে ভক্ষণ করবে, এই জন্য আমরা মানছি না। কিন্তু যারা অতীতে রসুল চলে গেছেন, যারা তোমাদের কাছে পূর্বে রসুল হিসেবে এসেছিল, ওই রসুল তোমাদের কাছে বড় স্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিল, যার মর্যাদাগুলোকে তোমরা দাবি করেছিলে, তারা ওই মর্যাদা তোমাদেরকে দেখিয়েছিলেন। তো প্রথমে রসুলগণ এ সকল কাজ করেছেন, কিন্তু তা সত্ত্বেও তোমরা তাদেরকে শহীদ করে দিয়েছ। তো যদি তোমরা নিজের ইমান আনার ব্যাপারে সত্য হয়ে থাকো যে আমাদেরকে এই নিদর্শন দেখানো হয় তবে আমরা ইমান আনব। বিষয় হচ্ছে এই যে আগেও প্রথম নবী যিনি ছিলেন তিনি তো এসব জিনিস নিয়ে এসেছিলেন, তবে তোমরা তাকে কেন শহীদ করেছিলে? তার অর্থ দাঁড়াচ্ছে এই যে এটা তোমাদের আগে থেকেই একটি কৌশল এবং অপকৌশল এবং প্রতারণা। তোমাদের মনে আসলে এটা নেই শান্তি আনার জন্য, অন্যথায় পূর্ববর্তী নবী যারা নিদর্শন নিয়ে এসেছিলেন তবে তোমরা তাদেরকে কেন শহীদ করেছিলে? এটা হচ্ছে এমন একটি দাঁত ভাঙ্গা জবাব এবং এমন একটি নিশ্চুপ করে দেওয়ার মতো জবাব যে তারপরে কথা বলতেই পারল না। এখন তারপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে
ফাইন কাযাবুকা ফাকাদ কুযিবা রুসুলুম মিন ক্বাবলিকা জাউ বিল বাইয়িনাতি ওয়াজ-জুবুরি ওয়াল কিতাবিল মুনীর।
তবে এ হাবিব, যদি ওইসব লোকেরা আপনাকে অস্বীকার করে তো তারা আপনার পূর্ববর্তী রসুলগণকেও অস্বীকার করেছিল যারা সুস্পষ্ট নিদর্শন এবং সহিফা ও কিতাব নিয়ে আগমন করেছিলেন। নবী পাক আলাইহিসসালামকে এখানে প্রশান্তি দেওয়া হয়েছে, কারণ এটা হতে দেখা গেছে যে একটি খুবই প্রমাণিত বিষয় যে এবং অনুধাবনযোগ্য বোঝার বিষয় এই যে তারপরও যদি কোনো ব্যক্তি না মানে আরেক ব্যক্তির জন্য তা কষ্টের হয়, তার জন্য তা দুঃখের কারণ হয়। এত সুস্পষ্ট বিষয় তাদের সামনে পেশ করা হচ্ছে, তারা কথাই শোনে না। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আহলে কিতাবদের সামনে তার নবুয়ত বর্ণনা করলেন, পূর্ববর্তী কিতাবের অবস্থা বর্ণনা করলেন, তা সত্ত্বেও ওইসব লোকেরা ইসলাম কবুল করল না, তখন তার যে দুঃখ হয়েছিল, তো এই জন্য নবী পাক আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন, হে হাবিব, এরা তোমাকে অস্বীকার করে, এতে তুমি দুঃখিত হইও না, কারণ তোমার পূর্ববর্তী যেসব রসুল প্রেরণ করা হয়েছে তারাও আল্লাহর তরফ থেকে বড় নিদর্শন নিয়ে এসেছিলেন, ছোট কিতাব নিয়ে এসেছিলেন আর উজ্জ্বল কিতাব যেমন তাওরাত নিয়ে এসেছিলেন। এত কিছু আসার পরেও তারা ওইসব নবীকে অস্বীকার করেছিল, তাদেরকে মিথ্যা বলেছিল। তো সুতরাং আপনিও যেহেতু আল্লাহর রসুল, যে নিয়ম আগে থেকেই চলে আসছে তাই আপনার সাথে হচ্ছে, আপনার যে পয়গাম তা পৌঁছানোর দায়িত্ব তা আদায় করুন, তারা মানুক নাই মানুক এটা তাদের ব্যাপার। তো নবী পাক আলাইহিসসালামের সান্ত্বনার খাতিরে এবং তার অন্তরের দুঃখকে দূর করার জন্য আল্লাহ তাআলা এই বিষয়গুলো বর্ণনা করেছেন। তারপরে আরেকটি বাস্তবতা বর্ণনা করেছেন বান্দার সংশোধনের জন্য এবং তাকে ভুল পথ থেকে সঠিক পথে আনার জন্য খুবই উপকারী, তা সামনে বর্ণনা করা হচ্ছে।
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ।
অর্থাৎ প্রত্যেক প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আর কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের প্রতিদান পরিপূর্ণরূপে প্রদান করা হবে। তো যাকে আগুন থেকে রক্ষা করা হয়েছে এবং জান্নাতে প্রবেশ করানো হয়েছে সে সফলকাম হয়েছে। দুনিয়ার জীবন তো কেবল প্রতারণার বিষয়, এটা হচ্ছে জীবনের ওই বাস্তবতা এবং জীবনের ওই এন্ড যা নিয়ে মানুষ যতই চিন্তা করে তার অন্তরে তা ততই খোলাসা হয়ে যায়। কারণ দুনিয়ার ক্ষমতা, পয়সা, ভোগবিলাস, কামনা এগুলো ওই বিষয় যা মস্তিষ্কে আনন্দ সৃষ্টি করে, তার মনে উন্মাদনা সৃষ্টি করে।
উল্টো পাল্টা আচরণ করে। যদি সে মৃত্যুকে স্মরণ করে, কেয়ামতের দিন আল্লাহর সামনে হাজির হতে হবে, আজে দুনিয়ার হিসাব দিতে হবে, জান্নাত অথবা জাহান্নামে যেতে হবে, যদি সে তা মনে রাখে তো তখন মানুষ মনোযোগ দেয়, তারপর সে চেষ্টা করে যে সে যেন ভুল পথ ছেড়ে দিয়ে সঠিক পথে আসে। তো এখানে আল্লাহ তাআলা তাই বর্ণনা করছেন এবং দুনিয়ার জীবনের বাস্তবতাও বর্ণনা করছেন যে দুনিয়ার জীবন কেবল ধোকার সামগ্রী মাত্র, যেভাবে একটা প্রবঞ্চনা হয়ে থাকে, বাস্তব নয়। তো দুনিয়ার জীবন যেটা 50 বছরের 60 বছরের আমাদের মানুষের জন্য যে সাধারণ বয়স, সেটা কি এই এলো গেল, তারপরে কোটি কোটি বছরের, এরপর কিয়ামতের চিরদিন চিরদিনের জীবন, এরপরে অবশিষ্ট ঘটনা? তো এই ঘটনা অর্থাৎ যদি এই আয়াতকে যদি খুব মনোযোগ সহকারে পড়া হয়, শোনা হয় এবং বারবার পড়া হয়, তো বাস্তবেই অন্তরের মরিচা দূর হয়ে যায়। এখন এরপর মুসলমানদেরকে ইরশাদ করা হচ্ছে,
লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযান কাসীরা ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু ফা ইন্না যালিকা মিন আযমিল উমূর।
হে মুসলমানগণ, নিশ্চয়ই তোমাদের সম্পদে, তোমাদের প্রাণের ব্যাপারে তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করা হবে এবং তোমরা অবশ্যই ওইসব লোক থেকে যাদেরকে তোমাদের পূর্বে কিতাব দেওয়া হয়েছিল এবং মুশরিকদের থেকে অনেক কষ্টদায়ক কথা শ্রবণ করবে। আর যদি তোমরা সবর করো এবং মুত্তাকি হও, তবে এটা বড় সাহসের কাজের মধ্যে অন্তর্ভুক্ত। এখানে মুসলমানদেরকে এটাকে বলা যায় যে একটা ভবিষ্যৎবাণী করে দেওয়া হয়েছে, যদি কোনো ব্যক্তির উপর যদি বিপদ আসতে পারে, বলে দেওয়া হয় তোমার উপর এই বিপদ আসবে, তো সে মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে যায়। যদি হঠাৎ করে চলে আসে, ঘাবড়ে যায়। মুসলমানদের বলা হচ্ছে যে তোমাদের প্রাণ সম্পদ নিয়ে তোমাদেরকে পরীক্ষা করা হবে, কিছু জিনিস তোমাদেরকে কোরবান করতে হবে। যাকাত যদি ফরজ হয় তাহলে মাল কোরবান করতে হবে, জিহাদ ফরজ হলে জান কোরবানি করতে হতে পারে, বিভিন্ন বিষয়ে তোমাদেরকে প্রাণ এবং সম্পদ নিয়ে পরীক্ষা করা হতে পারে। একইভাবে যারা আহলে কিতাব রয়েছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, তাছাড়া যারা মুশরিক আছে, তাদের পক্ষ থেকে তোমাদের নিয়ে ভালো মন্দ বলা, এই সব কিছু তোমরা শুনতে পাবে। কিন্তু এসব কিছু কি হবে? তোমাদের পরীক্ষা হবে, তোমরা তাদের মোকাবেলায় কোন আচরণ অবলম্বন করছো। তো যদি প্রাণ ও সম্পদের পরীক্ষায় তোমরা ধৈর্য ধারণ করো, বলা হচ্ছে যে এটা বড় সাহসের কাজ হবে। দ্বিতীয় বিষয়, যদি তোমরা কাফিরদের থেকে প্রাপ্ত আপত্তি সত্ত্বেও তোমরা ইমানের উপর অটল থাকো এবং আল্লাহকে ভয় করতে থাকো, নিজেদের পথে অবিচল থেকে দৃঢ় থাকো, তবে বলা হচ্ছে আল্লাহ তাআলা এর প্রতিদান তোমাদেরকে দান করবেন। নিশ্চয়ই এটি বড় সাহসের কাজের অন্তর্ভুক্ত। বিপদের সময় ধৈর্য ধরা, দিনের উপর অটল থাকা, ইমানের উপর অবিচল থাকা এবং আল্লাহকে ভয় করা, মুত্তাকি হওয়া, গুনাহ থেকে বাঁচা, এসাত হচ্ছে এটি বড় সাহসের কাজের মধ্যে অন্তর্ভুক্ত। এরপরে আহলে কিতাবদের ব্যাপারে ইরশাদ হচ্ছে,
ওয়া ইদ আখাযাল্লাহু মিসাকাল লাযীনা উতুল কিতাবা লাতুবাইশিনুন্নাহু লিন-নাসি ওয়া লা তাকতুমূনহু ফানাবাযূহু ওয়ারা যুহূরিহিম ওয়াশতারাউ বিহি সামানান কালীলা ফাবিসা মা ইশতারুন।
এবং স্মরণ করো যখন আল্লাহ ওইসব লোকেদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছেন যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, যে তোমরা অবশ্যই এই কিতাবকে মানুষের সামনে বর্ণনা করবে এবং তা গোপন করবে না, তো তারা সেই প্রতিশ্রুতিকে তাদের পিঠের পেছনে নিক্ষেপ করল এবং তার বিনিময়ে অল্প মূল্য গ্রহণ করল। তো এটি কতই না নিকৃষ্ট সওদা। এখানে আল্লাহ তাআলা তাওরাত এবং ইঞ্জিলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী বর্ণনা করেছিলেন। এই গুণাবলী সম্পন্ন নবী তশরীফ আনবে তাওরাত ও ইঞ্জিলের যারা আলেম ছিল তাদের কাছে আল্লাহ তাআলা ওয়াদা নিয়েছিলেন যে এই যে কিতাবুল্লাহতে যা কিছু বর্ণনা করা হয়েছে এগুলো গোপন করবে না, এটা ছিল আল্লাহ তাআলার ওয়াদা। কিন্তু যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরীফ আনলেন, তখন তারা তার যে গুণাবলী তাওরাত ইঞ্জিলে ছিল সেগুলো বর্ণনা করার পরিবর্তে ইহুদি এবং খ্রিস্টানদের যেসব ওলামারা ছিল গোপন করা শুরু করে দিল। আর এই গোপন করার উদ্দেশ্য ছিল যে যদি বর্ণনা করা হয় এবং তাদের লোকেরা মুসলমান হয়ে যায়, তো তারা তাদের সমাজের মধ্যে তাদের যে সম্মান ছিল, নাম ছিল, তারা উপঢৌকন পেত, সব শেষ হয়ে যাবে। তো এই দুনিয়াবি লোভের কারণে আল্লাহর ওয়াদাকে নিজেদের পিঠের পেছনে নিক্ষেপ করল এবং দুনিয়াকে অবলম্বন করল। আল্লাহ তাআলা বলছেন যে এরা আল্লাহর প্রতিশ্রুতিকে পিঠের পেছনে নিক্ষেপ করেছে, তার বদলে অল্প মূল্য দুনিয়ার সম্পদ গ্রহণ করেছে। তো এটা কতই না নিকৃষ্ট সওদা। তো আল্লাহ ও রসুলের যেসব আহকাম রয়েছে তা গোপন করা জায়েজ নয় যেখানে তা বর্ণনা করার হুকুম দেওয়া হয়েছে। এরপরে আহলে কিতাবদের আরও কিছু বৈশিষ্ট্য বর্ণনা করা হচ্ছে, তা হচ্ছে আত্মপ্রশংসা এবং প্রতিপত্তির ভালোবাসা সম্পর্কিত।
لا تحسبن الذين يفرحون بما أتوا ويحبون أن يحمدوا بما لم يفعلوا فلا تحسبنهم بمفازة من العذاب ولهم عذاب أليم।
কখনোই মনে করো না ওইসব লোকেদেরকে যারা নিজেদের আমল নিয়ে খুশি হয় এবং পছন্দ করে যে এমন কাজের জন্য তাদের প্রশংসা করা হবে যা তারা করেনি, তাদেরকে কখনোই আযাব থেকে দূরে মনে করো না, আর তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব রয়েছে। এই আয়াতে মোবারকা প্রাথমিকভাবে ইহুদিদের ব্যাপারে নাজিল হয়েছে, কিন্তু সারমর্মের দিক থেকে এটা সবার জন্য প্রয়োজন। এবং এটা এখানে খুবই গুরুত্বপূর্ণ উপদেশ প্রদান করা হয়েছে যে যেসব ব্যক্তি নিজের আমল নিয়ে সন্তুষ্ট থাকে, আমল করেছে এবং তা নিয়ে বড় খুশি হয়েছে, এখন যদি কোনো ভুল কাজকে কেউ নিজের কৃতিত্ব বলে বর্ণনা করে, তা নিয়ে অহংকার করে, তো তা এমনিতেই ভুল, ভুল কাজ করেছে আবার তা নিয়ে খুশি হচ্ছে। তো এখানে যতগুলো গুনাহের আমল হয়েছে, হারাম কাজের সমর্থনে যতগুলো কাজ আছে এবং তা নিয়ে খুশি হওয়া, বলা হচ্ছে যে তাদেরকে কখনোই আযাব থেকে দূরে মনে করো না। দ্বিতীয় নম্বরে রয়েছে কাজ তো ভালো করেছে, নামাজ পড়েছে অথবা কোনো দিনের কাজ করেছে, কিন্তু তা নিয়ে খুশি হওয়া যে দেখো আমার কৃতিত্ব দেখো, যখন এর ভেতরে প্রবেশ করা হয় এবং যখন আত্মপ্রশংসা এসে যায়, যখন সেখানে এই বিষয়টি হবে যে আমার কৃতিত্বের জন্য প্রশংসা করা হোক, এই বিষয়টি ওই বিষয়ের অন্তর্ভুক্ত হবে যার কয়েকটি প্রকার নিয়ে তাকে পাকড়াও করা হবে। তো এটার মধ্যে একটা হচ্ছে নিজে যতগুলো আমল করেছে সে তা নিয়ে খুশি, দ্বিতীয় বিষয় কি সে কিছু করেনি তা নিয়ে তার প্রশংসা করা হোক, সে এটাই চায়। অর্থাৎ উদাহরণস্বরূপ এক ব্যক্তি কোনো কাজই করেনি কিন্তু সে এটা চাই যে এটার জন্য তারিফ করা হোক, এটা আমারই কৃতিত্ব, এর ক্রেডিট আমাকেই দিতে হবে। যেমন আজকের যুগে সাধারণ লোকেদের মাঝে এই প্রবৃত্তি রয়েছে যে ক্রেডিট তাকেই দিতে হবে, আর যে বেচারা কাজ করেছে তার নাম একেবারে আসতে পারবে না। তো এই বিষয়টা কি যে এমন একটি বিষয়কে পছন্দ করা, ওই ব্যক্তিকে ওই কাজের জন্য প্রশংসা করা যা সে করেইনি। তো বলা হচ্ছে যে কোনো কাজ ছাড়া যারা প্রশংসা চায় তাদেরকে তুমি আযাব থেকে দূরে মনে করো না, তাদের জন্য মর্মন্তুদ আযাব রয়েছে। তো এই আয়াতে মোবারকাতে মিথ্যে প্রশংসাকে পছন্দ করার নিন্দা, খুবই সুস্পষ্ট নিন্দা করা হয়েছে। ওই ব্যক্তির কোনো কৃতিত্বই নেই, একজন ব্যক্তিকে কোনো জায়গায় বসিয়ে তাকে কি কি বানিয়ে দেয়, সে এমন সে তেমন, আসলে সে ওইরকম কিছুই না, বরং উল্টো সে চায় যে আমাকে এটা বলা হোক। প্রত্যেকটি সেক্টরেই দেখা যায়, দিনী ক্ষেত্রে হোক দুনিয়াবী ক্ষেত্রে হোক, মিথ্যে প্রশংসাকে পছন্দ করা এবং মিথ্যে কৃতিত্বের উপর তাকে পছন্দ করা, এটা আজকালকার সাধারণ রোগ এবং মহামারীর মতো। তো বলা হচ্ছে যে এই ধরনের যাদের কাজ যাদের আচরণ, তো তাদেরকে আযাব থেকে দূরে মনে করো না। এখন যারা এই কাজ করে, কেউ দেশের কাজের ক্ষেত্রে চায় ক্রেডিট আমাকে দিতে হবে, যদিও বা সেটা না করে থাকে, ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় তার নাম যেন চলে আসে, এই ধরনের আত্মপ্রশংসা এটা খুবই বড় বিপদ। একবার যদি বান্দার অন্তরে এটা গেঁথে যায়, আমার প্রশংসা করা হোক, এই কাজের জন্য আমার নাম যেন নেওয়া হয়, এমন একটা আঠা লেগে যায় যে মানুষের আর শান্তি থাকে না তা ব্যতীত, যতক্ষণ পর্যন্ত সে সত্য মিথ্যা নিজের তারিফ না শোনে। এই রোগ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। এরপরে ইরশাদ হচ্ছে, আর আল্লাহর জন্য আসমানসমূহ এবং জমিনের রাজত্ব, আর আল্লাহ প্রত্যেক বিষয়ে শক্তিমান। এই যে কিছু লোকেরা বলেছিল যে মাদ আল্লাহ, আমরা মালদার, আল্লাহ ফকির, এটা তাদের জবাবে এই জাহেলদের কথা কতটুকু নিকৃষ্ট তারা এটা জানে না যে আসমান জমিনের বাদশাহ আল্লাহ, তিনি প্রত্যেক বিষয়ে শক্তিমান। তো এটা কতই নিকৃষ্ট, এটা কতই না নিচ বাক্য আল্লাহর শানের ব্যাপারে তারা বলছে, যিনি আসমান ও জমিনের বাদশাহ, যিনি আসমান ও জমিনের মালিক। এখন তারপরে আসমান ও জমিনের বিষয়ে আলোচনা করা হচ্ছে এবং দৃষ্টি সম্পন্নদের জন্য এবং বিবেকবানদের জন্য চিন্তা ও গবেষণার আহ্বান করা হচ্ছে। ইরশাদ হচ্ছে,
ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব।
নিশ্চয়ই আসমান এবং জমিনের সৃষ্টি এবং রাত ও দিনের পারস্পরিক পরিবর্তনে বিবেকবানদের জন্য নিদর্শন রয়েছে। আল্লাহ আসমান ও জমিন বানিয়েছেন, রাত ও দিনের যে নিয়ম তা চলমান আছে, রাত আসে দিন চলে যায়, দিন আসে রাত চলে যায়। বলা হচ্ছে এই যে এত বড় পরিবর্তন যা বান্দা প্রতিদিন দেখে এবং পুরো ব্যবস্থাপনা তার সামনে চলমান রয়েছে, তো বলা হচ্ছে যে যদি আকল থাকে এতে তার জন্য নিদর্শন রয়েছে যে এটা কত বড় পরিবর্তন, কে সংগঠন করছে সকল কিছুর সিস্টেম, কে বানিয়েছে। তো নিদর্শন রয়েছে বিবেকবান লোকেদের জন্য যখন সে এসব পুরো সিস্টেমকে দেখে এবং এই ব্যবস্থাপনাকে সে দেখে, তখন সে আল্লাহকে স্মরণ করে যে এমন তো কেউ আছে জগতের ব্যবস্থাপনা পরিচালনা করছেন, তিনি হচ্ছেন আল্লাহ। এরপর আরো ইরশাদ করা হচ্ছে,
আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কু'উদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাক্তা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার।
যে ব্যক্তি দণ্ডায়মান উপবিষ্ট অবস্থায় এবং পার্শ্ব ফিরে শোয়া অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং আসমান ও জমিনের সৃষ্টি নিয়ে গভীর চিন্তা করে এবং বলে যে হে আমাদের রব, তুমি এসব কিছু অনর্থক সৃষ্টি করনি, তুমি পবিত্র, সুতরাং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। যারা বিবেকবান, যাদের জন্য আসমান ও জমিনের সৃষ্টিতে রাত দিনের পরিবর্তনে নিদর্শন রয়েছে, তারা দাঁড়ানো অবস্থায় হোক, বসা অবস্থায় হোক, অথবা পার্শ্বে ফিরে শোয়া অবস্থায় হোক, তারা আল্লাহকে স্মরণ করে। যারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহকে স্মরণ করে, এই স্মরণ করাটা কীরকম, একটার অর্থ এই দিক থেকে যে যে যখন সে তার যে অবস্থায় থাকে ওই অবস্থায় আল্লাহর কুদরত সমূহ পর্যবেক্ষণ করে, তখন সে আল্লাহকে স্মরণ করে। সুবহানাল্লাহ, আল্লাহর শান। যেমন অনেক মুসলমান আছে আলহামদুলিল্লাহ, যখন তারা কোনো বস্তু দেখে অথবা কোনো নিয়ামত তারা পেয়ে থাকে অথবা কুদরতের কোনো বড় নিদর্শন দেখে, বলে ওঠে সুবহানাল্লাহ। সেটা অনেক উচ্চ পাহাড় অথবা বিশাল সমুদ্র অথবা বহমান নদী, ভাসমান কোনো জাহাজ, অথবা উৎকৃষ্ট মানের বৃষ্টির বর্ষণ, অথবা সুন্দর রমণীয় কোনো বাগান দেখার সাথে সাথে বলে ওঠে সুবহানাল্লাহ, কত মহান শান, কত মহান শান আমার মাওলা। সে দাঁড়িয়ে থাকুক বসে থাকুক, সে আল্লাহকে স্মরণ করে। তো এটা হচ্ছে এক ধরনের আল্লাহকে স্মরণ করা। দ্বিতীয় বিষয় হচ্ছে যখন তসবিহ পড়া হয়, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, তো এই যে তসবিহাত রয়েছে, তো সে এগুলোকে দণ্ডায়মান অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় পড়তে থাকে, অথবা যেমন নামাজের মধ্যে রুকুর অবস্থায়, সিজদার অবস্থায় এবং বিছানায় শুয়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, এই যে অভ্যাস সে যে তৈরি করে যে সে দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করে। এরপরে বলা হচ্ছে যে আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা ও গবেষণা করে যে আল্লাহ কত সুন্দর, কত বড় জমিন পয়দা করেছেন, কত বড় আসমান পয়দা করেছেন, সূর্য চন্দ্র মিলিয়ন বিলিয়ন তারকারাজি তার মধ্যে তিনি যুক্ত করে দিয়েছেন, এবং দুনিয়াতে লক্ষ কোটি সিস্টেম বাতাসের, ঢেউয়ের এবং ওয়েবসের এই যতগুলো আছে তা এর মধ্যে চলমান রয়েছে। তো তারা ওই জমিন এবং আসমানের সৃষ্টিতে চিন্তা করে, তো তখন তারা নিজ থেকেই বলে ওঠে যে
রব্বানা মা খালাকতা হাযা বাতিলা,
হে আমাদের রব, আপনি তা অনর্থক সৃষ্টি করেননি, এটাই আপনার শান, এটাই আপনার কুদরত, এটাই আপনার শ্রেষ্ঠত্ব যে আপনি এত বড় দুনিয়া এই দুনিয়াকে সৃষ্টি করেছেন যাতে আমাদের কোটি উপকার রয়েছে। আর যতই চিন্তা করি আপনার কুদরত ততই আমাদের সামনে প্রকাশিত হয়। মাওলা, এগুলো আপনি অনর্থক সৃষ্টি করেননি।
তুমি পবিত্র, সকল দুর্বলতা থেকে, দোষ থেকে তোমার জাত কামিল। তোমার শ্রেষ্ঠত্বের সামনে এটাই নিবেদন করি যে আমাদেরকে দোজখের আগুন থেকে রক্ষা করো। তো এটা বান্দায় মুমিন যখন আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্বের পর্যবেক্ষণ করে, তো আল্লাহর শ্রেষ্ঠত্বের সামনে নিজের মস্তক অবনত করে দেয় এবং আল্লাহর বারগাহে দোয়া করে, হে আল্লাহ আগুনের আজাব থেকে রক্ষা করো। এরপর তার সাথে আরো দোয়া করা হচ্ছে,
রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখজাইতা ওয়া মা লিল যালিমিনা মিন আনসার।
হে আমাদের রব, নিশ্চয় তুমি যাদেরকে দোজখে প্রবেশ করাবে তাকে তুমি অবশ্যই লাঞ্ছিত করেছ এবং জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। আমাদেরকে দোজখ থেকে রক্ষা করো, কারণ যাকে তুমি দোজখে প্রবেশ করাবে তো সে অপমানিত ও লাঞ্ছিত হয়ে যাবে। আমাদেরকে কিয়ামতের দিনের এই অপমান থেকে রক্ষা করো। এখন এরপরে আরো দোয়া করা হচ্ছে,
রব্বানা ইন্নানা সামিনা মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফা আমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার।
হে আমাদের রব, নিশ্চয় আমরা একজন আহ্বানকারীকে ঈমানের আহ্বান করতে এভাবে শুনেছি যে, হে লোকেরা, তোমাদের রবের উপর ঈমান আনো। সুতরাং আমরা ঈমান এনেছি। অতঃপর হে আমাদের রব, তুমি আমাদের গুনাহ ক্ষমা করে দাও, আমাদের মন্দ কর্ম দূর করে দাও এবং আমাদেরকে নেককার লোকেদের দলের মাঝে মৃত্যু দান করো। এটা হচ্ছে দোয়ার আরেকটি অংশ। হে আল্লাহ, তোমার নবীকে শুনেছি, সাহাবাদের শুনেছি, আমাদের থেকে শোনা, এটা রেওয়ায়ত থেকে এসেছে যে নবী আহ্বান করেন যে, হে লোকেরা, তোমাদের রবের উপর ঈমান আনো। আমরা অর্থাৎ আমরা উম্মত বলি যে, হে মাওলা, আমরা ঈমান এনেছি, আমরা তোমাকে মেনে নিয়েছি, তোমার নবীকে মেনে নিয়েছি, যাকে মানার কথা তুমি বলেছ আমরা তাকে মেনে নিয়েছি। হে আমাদের রব, হে আমাদের মালিক, এখন তুমি আমাদের গুনাহ মাফ করে দাও এবং আমাদের থেকে অপকর্ম মুছে দাও এবং আমাদেরকে নেককার লোকেদের দলের মধ্যে মৃত্যু দান করো। নেককারদের সাথে দুনিয়াতে থাকলে তখনই সৌভাগ্য এবং নেককারদের মধ্যে যদি মৃত্যু আসে তখনও সৌভাগ্য। আর নেককারদের সাথে যদি কিয়ামতের দিন ওঠানো হয় এটাও আল্লাহর করম নওয়াজি। তো সৎসঙ্গ দুনিয়াতে, ভালো মৃত্যু আখিরাতে এবং সৎসঙ্গ আখিরাতে, এটা যদি বান্দা পেয়ে যায় এটা মানুষের সফলতা। সুতরাং সৎসঙ্গ এবং নেককার ও ভালো লোকদের সোহবত, তাদের সাথে জীবন অতিবাহিত করা, এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দোয়ার আরো কিছু অংশ,
রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ।
হে আমাদের রব, আমাদেরকে ওইসব দান করো যা তুমি তোমার রসুলদের মাধ্যমে আমাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলে এবং আমাদেরকে কিয়ামতের দিন লাঞ্ছিত করো না, নিশ্চয় তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। এটা হচ্ছে দোয়ার আরও অংশ যে, হে আল্লাহ, তোমার রসুলগণ তোমার পক্ষ থেকে আমাদের কাছে এই ওয়াদা করেছিলেন, যদি আমরা ঈমান আনি তবে তোমার দয়া, তোমার অনুগ্রহ, তোমার পক্ষ থেকে ক্ষমা, মাগফিরাত, তোমার সন্তুষ্টি আমরা অর্জন করব, তুমি আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেবে। হে আল্লাহ, তোমার রসুলগণ এই ওয়াদা করেছে। এই যে তোমার রসুলগণ যতগুলো ওয়াদা করেছে, আমাদের সাথে ওই ওয়াদাগুলো পরিপূর্ণ করে দাও এবং আমাদের ভুলগুলো ক্ষমা করে দাও এবং কিয়ামতের দিন আমাদেরকে লাঞ্ছিত করো না এবং আমাদের দৃঢ় বিশ্বাস রয়েছে যে তুমি ওয়াদার ভঙ্গ করো না। যে ওয়াদা তুমি করেছ সেই ওয়াদাগুলো পূর্ণ করে দাও। এখানে সবগুলো দোয়া হয়েছে, এটা অনেক বড় দোয়া। এই দোয়াগুলো মুখস্থ করে নেওয়া উচিত। এখানে যতগুলোই রয়েছে,
রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার,
এটা থেকে নিয়ে শেষ পর্যন্ত যতগুলো দোয়া আছে সেগুলো মুখস্থ করে নিজের অভ্যাসে অন্তর্ভুক্ত করা উচিত। আর এখানে একটি খুব সুন্দর কথা রয়েছে, এখানে যতগুলো দোয়া অতিবাহিত হয়েছে পাঁচবার শব্দ রয়েছে, রব্বানা 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 রব্বানা। আর এই সবগুলোর পরে পরবর্তী আয়াত সেখানে আছে,
ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম,
তো তাদের রব তাদের দোয়া কবুল করলেন। তো ওলামারা লেখেন কেউ যদি পাঁচবার ইয়া রব্বানা বলে দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। তো সুতরাং যদি দোয়া করেন তবে পাঁচবার ইয়া রব্বানা বলুন, ইনশাল্লাহ সে দোয়া কবুল হয়ে যাবে। তো এখন আল্লাহ তাআলা তাকে এই সুসংবাদ শোনাচ্ছেন,
ফাস্তাজাব লাহুম রাব্বুহুম আন্নী লা উদিউ আমাল আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা বা'দুকুম মিন বা'দ فَالَّذِينَ هَاجَرُوا وَأُخْرِجُوا مِنْ دِيَارِهِمْ وَأُوذُوا فِي سَبِيلِي وَقَاتَلُوا وَقُتِلُوا لَأُكَفِّرَنَّ عَنْهُمْ سَيِّئَاتِهِمْ وَلَأُدْخِلَنَّهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ ثَوَابًا مِنْ عِنْدِ اللَّهِ وَاللَّهُ عِنْدَهُ حُسْنُ الثَّوَابِ।
তাদের রব তাদের দোয়া কবুল করলেন যে আমি তোমাদের মধ্যে আমলকারীদের আমল নষ্ট হতে দেব না, সে নারী হোক অথবা পুরুষ। তোমরা পরস্পর একই, অতপর যারা হিজরত করল এবং যাদেরকে তাদের ঘর হতে বহিষ্কার করা হয়েছে এবং আমার পথে তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে এবং তারা জিহাদ করেছে তাদেরকে হত্যা করা হয়েছে, তো আমি অবশ্যই তাদের সকল গুনাহ মুছে দেব এবং অবশ্যই তাদেরকে এমন বাগানে প্রবেশ করাব যার তলদেশে নদী প্রবাহিত। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রতিদান এবং আল্লাহর কাছেই রয়েছে উত্তম সওয়াব। এটা হচ্ছে মুমিনদের জন্য মহান সুসংবাদ যারা রবের কাছে দোয়া করেছে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেছেন এবং আল্লাহ বলছেন যে হে মুমিনেরা, আমি তোমাদের মধ্যে কারো আমলকারীদের আমলকে নষ্ট হতে দেব না, সে নারী হোক অথবা পুরুষ। যে বান্দার নেকি করবে আল্লাহ তাআলা তাকে প্রতিদান দান করবেন, কিন্তু শর্ত হচ্ছে তাকে মুমিন হতে হবে। আর বলা হচ্ছে তোমরা পরস্পর একই, তোমরা আদম এবং হাওয়ার সন্তান, তোমরা এই উম্মতের সদস্য, তোমরা একই। তো বলা হচ্ছে যারা হিজরত করেছে সাহাবায়ে কিরাম, নিজের ঘর থেকে যাদের বহিষ্কৃত করা হয়েছে অথবা আমার পথে শহীদ করা হয়েছে এবং তারা জিহাদ করেছে তাদেরকে শহীদ করা হয়েছে, তো বলা হচ্ছে আমি তাদের মন্দকর্ম মুছে দেব এবং জান্নাতে প্রবেশ করাব। এটা হচ্ছে সাহাবায়ে কিরামের জন্য মহান সুসংবাদ। এবং তারপরেও পুরো উম্মতে যে কেউ রাহে খোদাই যে হিজরত করে, ঘর বাড়ি পরিত্যাগ করে, কষ্ট সহ্য করে, সবর করে, নিহত হয়, তার জন্য গুনাহ মাফ এবং জান্নাতে প্রবেশ। তো বলা হচ্ছে এটা আল্লাহর পক্ষ থেকে সওয়াব এবং আল্লাহর কাছেই রয়েছে ভালো সওয়াব। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এই সকল ফজিলত দান করুন এবং যেসব দোয়া আমরা প্রার্থনা করেছি আল্লাহ তাআলা তা কবুল করুন। আমিন বিজাহিন নবিল আমিন। صلى الله عليه وآله وسلم
قرآن 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 قرآن